শ্রোতা, বাংলাদেশের প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে যেসব ফৌজদারি অভিযোগ এসেছে সেগুলোর তদন্ত হবে বলে জানিয়েছেন বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক। এদিকে প্রধান বিচারপতি বিদেশে যাওয়ার সময় বলেছেন তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং তিনি দেশ ছেড়ে পালাচ্ছেন না, আবার দেশে ফিরবেন। সব মিলিয়ে প্রধান বিচারপতির ছুটিকে কেন্দ্র করে যে আলোচনা সমালোচনা, তা নিয়েই আমাদের আজকের আলাপন। আর আজকের আলাপনে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন আইনজীবী ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট দিলরুবা শারমিন এবং বাংলাদেশ হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। শ্রোতা, আপনারা এরই মধ্যে জানেন আমাদের আলাপনে চাইলেই আপনারা মন্তব্য প্রশ্ন করতে পারেন এবং সেক্ষেত্রে ফোন নম্বরটি হচ্ছে 202-619-3062। আলোচনা শুরু করব আমরা। শুরুতেই আমরা যেতে চাই সাবেক বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম আপনার কাছে। আমরা এরই মধ্যে জেনেছি প্রধান বিচারপতির বিরুদ্ধে দুর্নীতি, অর্থ পাচার, আর্থিক অনিয়ম, নৈতিক স্খলন সহ 11টি সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে। আপনি যদি শুরুতেই আমাদেরকে একটু জানান যে আসলে অভিযোগগুলো কি কি, একটু বিস্তারিত যদি আমাদেরকে একটু জানান।
দেখুন, এই অভিযোগগুলি যে আপনারা যা জানেন আমিও তাই জানি, কারণ আমরা প্রথমে এই অভিযোগগুলি সম্বন্ধে সংবাদপত্রের মাধ্যমে জেনেছি এবং সর্বশেষ সুনির্দিষ্ট ভাবে জেনেছি সুপ্রিম কোর্ট থেকে যে বিবৃতি দিল তাতে। ঠিক আপনি যে কথাগুলি বললেন, সুপ্রিম কোর্টের বিবৃতিতে এই কথাগুলি বলা আছে যে 11টা গুরুতর অভিযোগ, মানি লন্ডারিং, নৈতিক স্খলিত এবং এর বাইরে কোনো ডিটেলস, কোনো এলিগেশন সম্বন্ধে আমাদের কারোই কোনো জ্ঞান নেই। এবং মাননীয় আইনমন্ত্রীও তার যে সংবাদ সম্মেলন করলেন তাতে এর চেয়ে বেশি কিছু বলেননি। সুতরাং কিভাবে মানি লন্ডারিং করলেন, কোথায় করলেন, কত করলেন, নদী স্খলন ঘটিত কি ঘটনা, এইগুলি কিন্তু আমরা ডিটেলস কিছুই জানি না।
একজন প্রধান বিচারপতির বিরুদ্ধে এত বড় বড় অভিযোগ, আপনি কি মনে করেন না যে আইনমন্ত্রী চাইলে বিষয়টি আরেকটু খোলাসা করে বলতে পারতেন, এই যে এক ধরনের অস্পষ্টতা সেটা না রেখে?
এইটা তো আমি যেটা মনে করি যে আজকে যেই পর্যায়ে এসে ওনারা এই জিনিসগুলি জনসমক্ষে আনলেন, এই ঘটনা তো কবে সেটাও আমরা জানি না। ঘটনা মানে এই যে অভিযোগগুলি, 11টা অভিযোগ এসছে, অভিযোগ সম্বন্ধে আমরা এই কথাগুলি শুনেছি, কিন্তু ঘটনার তারিখ কবে, কখন, কোথায় সংঘটিত হয়েছে এটা আমরা জানি না। সেই জন্য আমরা খুব সঠিকভাবে কোনো বক্তব্য দিতে পারছি না। তো যদি এই ঘটনাগুলি আগেই ঘটে থাকে, ধরেন আমরা তো তারিখ জানি না, যদি আগে ঘটে থাকে তাহলে আমি তো মনে করি যিনি রাষ্ট্রের অন্যতম একটা স্তম্ভের প্রধান ব্যক্তি, সেই অবস্থানে থেকে উনি যদি এরকম দুর্নীতির সাথে জড়িত থাকেন, আর এই সংবাদটা তো নিশ্চয়ই সরকারের কাছে ছিল, ঘটনার সাথে সাথে যদি এই ব্যাপারে সরকার একটা পদক্ষেপ নিতেন তাহলে আমি মনে করি আজকে জনমনে যে একটা বিভ্রান্তি, আজকে রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের মধ্যে অনেকেই বলছে তাকে চাপ সৃষ্টি করার জন্য, তাকে হেনস্থা করার জন্য এইগুলি করা হয়েছে। এইগুলি যদি যথাসময়ে পদক্ষেপ নিত তাহলে এই বিভ্রান্তি কোনো অবকাশ থাকতো না বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি।
জি, আমি আপনার কাছে আবারও ফিরবো, যেতে চাই অ্যাডভোকেট দিলরুবা শারমিন আপনার কাছে। আমরা বলছিলাম প্রধান বিচারপতির বিরুদ্ধে অভিযোগ, আপনি কি মন্তব্য করবেন?
না, প্রধান বিচারপতির বিরুদ্ধে অভিযোগটা ষোড়শ সংশোধনী রায় দেওয়ার পরে আসলো কেন? তারপরে যদি 11টা অভিযোগ ওনার বিরুদ্ধে থেকেই থাকে, সেই 11টা অভিযোগ তো 11 সেকেন্ডে সৃষ্টি হয়নি, নিশ্চয়ই অন্তত 11 দিন বা 11 ঘন্টা অথবা 11 মিনিট লেগেছে। তো এটা আমাদের দেশের প্রধানরা জানতেন না কেন, এবং এটা ঠিক তখনই কেন বলা হলো যখন উনি প্রথমত ষোড়শ সংশোধনীর রায় দিলেন, পরবর্তীতে উনি যখন, যদিও মাননীয় প্রধান বিচারপতি বেশ একটু খোলামেলা, বা আমি বলবো যে আমার সাথে আরেকজন মাননীয় বিচারপতি আছেন, তার তিনি জানেন যে উনি একটু, মাননীয় প্রধান বিচারপতি এস কে সিনহা স্যার উনি একটু মানে সোশ্যাল টাইপের, মানে কথাবার্তা বলতে চলতে পছন্দ করেন, যে কোনো ইস্যুতে, ঠিক আছে, উনি শুরু থেকে বলে আসছেন, সব জেনে শুনে দেখে বুঝেই তো এবং প্রোটোকল মেনটেন করেই তো ওনাকে প্রধান বিচারপতি করা হয়েছিল। তো এতদিন উনি বিচার কার্য পরিচালনা করলেন, তখন কোন প্রসঙ্গ আসলো না, প্রশ্ন আসলো না। যখন ষোড়শ সংশোধনী উনি রায় দিলেন এবং তারপর পরই মানে একটা বিভাজন সৃষ্টি হয়ে গেল এবং তারপরে যখন উনি বাইরে গেলেন বা অবকাশ কালীন ছুটি কাটালেন, তারপরে এই কথাগুলো আসলো কেন এগারো দফা? এবং হঠাৎ করে দুর্নীতি বা নৈতিক উৎখাদন, একটা বিচার বিভাগের প্রধান তার বিরুদ্ধে যদি এই ধরনের কথা ওঠে, রাষ্ট্রের তিনটা স্তম্ভের একটা স্তম্ভের প্রধান যিনি, তাহলে আমরা আইনজীবীরা, অন্যান্য বিচারপতি, সেটা হাইকোর্ট ডিভিশন, সুপ্রিম কোর্টের অ্যাপিলের ডিভিশন এবং পরবর্তীতে আগামী প্রজন্মে আগামী দিনের প্রধান বিচারপতি, আমরা তাদেরকে কোন চোখে আসলে দেখব? আজকে না হয় আমি বহুদিন পার করেছি, ওনাদের অঙ্কের সাথে আমার সৌভাগ্য হয়েছে প্র্যাকটিস করার, সুতরাং আমি না হয় ব্যক্তিগতভাবে জানি চিনি যে না এরা অত্যন্ত ওনারা ভালো যোগ্য মানুষ, সেটা আমার জানাতে কিচ্ছু না। এই যে নতুন নবীন আইনজীবীরা যারা আসছেন, প্রধান বিচারপতির বিরুদ্ধে এইভাবে কোনো অবস্থাতেই না, কোনো অবস্থা না। যদি এমনও হয়ে থাকে সত্যি সত্যি ঘটনাগুলো সত্য, তারপরেও সেখানেও একটা সিস্টেম আছে, অপরকে বা পদকে সম্মান করে, ব্যক্তিকে না হোক পদকে সম্মান করে অত্যন্ত সম্মানজনকভাবে সবকিছু হ্যান্ডেল করা। আজকে যিনি মাননীয় আইনমন্ত্রী আনিসুল হক স্যার, তিনিও তো আইনজীবী, তিনিও তো প্র্যাকটিশনার ছিলেন এবং তার বাবা তিনিও একজন আইনজীবী ছিলেন। তো আমরা সিনিয়র আইনজীবীরা যদি এইভাবে মাননীয় প্রধান বিচারপতি পদটাকে কলুষিত করার চেষ্টা করি, ব্যক্তি কলুষিত হতে পারে যে কেউ, কিন্তু পদটাকে, তাহলে কিন্তু আসলে খুব মুশকিল। আমি এ ব্যাপারটা খুবই বিমত পোষণ করছি, আমি এতবারই বিমত পোষণ করছি যে এই এগারো দফা হঠাৎ করে উত্থাপন হয়নি, এটা অত্যন্ত ওয়েল প্ল্যান এবং এই পরিকল্পনাটা যত যেই করুক না কেন খুব নোংরা ভাবে করা হয়েছে, নগ্ন ভাবে করা হয়েছে, এটা তৎস্থগিত দেবেছে করা উচিত ছিল, যেহেতু পজিশনটা অত্যন্ত তৎস্থগিত।
জি, আমরা আমরা যেতে চাই বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম আপনার কাছে। আমরা এর মধ্যে জানি যে দায়িত্বরত প্রধান বিচারপতি ফুল কোর্ট সভা ডেকেছেন এবং সেখানে তিনি আসলে ব্যাখ্যা করেছেন কেন শনিবারে, গত শনিবারে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের একটি বিবৃতি দেওয়া হয়েছিল। আমরা সেই বিষয়টিতে যাব এবং একই সঙ্গে এখন যিনি দায়িত্বে রয়েছেন প্রধান বিচারপতি, তিনি যেসব পদক্ষেপ নিয়েছেন সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার আগে একটু পেছনে যেতে চাই। প্রধান বিচারপতি বিদেশে যাওয়ার আগে বলেছেন তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন, কিন্তু আমরা জানি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তিনি অসুস্থ, তিনি ক্যান্সার আক্রান্ত। এই বিষয়টি নিয়ে আপনার মন্তব্য কি? আসলে তিনি কি
দিয়েছেন এবং সেখানে তিনি ক্যান্সার এবং ক্লান্তিজনিত কারণে তিনি ছুটি চেয়েছেন। এবং একটা কথা আমরা মনে রাখতে হবে, মাননীয় প্রধান বিচারপতি যখন ছুটি চান, এটা কিন্তু এটা প্রক্রিয়াজাত হয়ে সুপ্রিম কোর্টের মাধ্যমে, আইন মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয় হয়ে মাননীয় মহামান্য রাষ্ট্রপতির কাছে যায়। এবং তিনি যেই যেই কারণে দুই তারিখে ছুটি চেয়েছেন এবং পরবর্তীতে উনি যখন যেদিন অস্ট্রিয়া গেলেন সেদিন আবার একটা লিখিত বক্তব্য দিলেন এবং মৌখিকভাবে বললেন আমি সুস্থ। কিন্তু তার এখন এই চিঠিকে নিয়ে অনেক বিরোধী দল বা জনমনে একটা বিভ্রান্তি আছে, কিন্তু আমার প্রশ্ন হলো তিনি তো একথা বলেননি যে 2 তারিখের চিঠিটা আমি দেইনি বা এই চিঠিটা জাল বা তৈরি করেছে, এতে আমার কোনো স্বাক্ষর নাই। হি নেভার ডিজোনড হিজ লেটার অফ 2nd অক্টোবর। এবং যাওয়ার সময় উনি বললেন আমি স্বেচ্ছায় যাচ্ছি, দেশে ফিরে আসব। এবং তিনি যখন প্রধান বিচারপতি দায়িত্বরত তখনই আমাদের দেশের একটা ইলেকট্রিক মিডিয়ায় ওনার এই দুর্নীতির ঘটনাটা প্রথম প্রকাশ হয়, তারপরে একটি দৈনিক পত্রিকায় বিস্তারিতভাবে আসে, এবং পরবর্তীতে আজকে যেই সুপ্রিম কোর্ট যে বিবৃতি দিল এই ঘটনাটাকে বিবৃত করেও কিন্তু তিনি দেশে থাকাকালীন এই ঘটনাগুলি পত্রিকায় ছাপা হয়েছে। তখন আমরা মাননীয় প্রধান বিচারপতির কাছ থেকে কোন রকম প্রতিবাদ বা কোন রকম বক্তব্য পাইনি। এবং সবচেয়ে আরেকটা যেটা খুব উল্লেখযোগ্য ঘটনা সেটা হলো আপিল বিভাগের 5 জন বিচারপতি যখন প্রধান বিচারপতির বাসভবনে গেলেন এবং তার সাথে সাক্ষাৎ করলেন এবং 11টা অভিযোগ নিয়ে আলোচনা করলেন, এবং ওনারা তাদের বিবৃতিতে বলেছেন যে এই অভিযোগ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি, তিনি কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি, ফলে ওনারা পরবর্তীতে এই অবস্থাটাকে জনসমক্ষে প্রচার করলেন। তো এখন আমি যে কথাটা বলতে চাই, বাংলাদেশে কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে নয়। প্রধানমন্ত্রী বলেন, প্রধান বিচারপতি বলেন, মহামান্য রাষ্ট্রপতি বলেন, সংবিধানে একমাত্র মহামান্য রাষ্ট্রপতির বেলায় একটা সেফগার্ড আছে যে তিনি যতক্ষণ পর্যন্ত ওই পদে বহাল থাকবেন সেই সময় তার বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধের কার্যক্রম আরম্ভ করা যাবে না, কিন্তু যেই মুহূর্তে তিনি অফিসের বাইরে যাবেন তখন তার বিরুদ্ধে সেই কাজ আরম্ভ করা যাবে। এবং তার উদাহরণ হলো জেনারেল এরশাদ। সুতরাং বাংলাদেশে কেউই আইনের ঊর্ধ্বে নয়।
জি, আমি 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 যদি সৈয়দ আমির ইসলাম আপনাকে যদি একটু একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আপনি বলছিলেন 5 জন বিচারপতি প্রধান বিচারপতির সঙ্গে কথা বলেছেন এবং কোনো সদুত্তর পাননি, তার আগের পদক্ষেপটি হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি 30 সেপ্টেম্বর আপিল বিভাগের অন্য বিচারপতিদের ডেকে নিয়ে বিচারপতি সিনহার বিরুদ্ধে 11টি সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরেন। প্রশ্ন হয়, আপনি যেমনটা বলছিলেন যে কেউই আইনের ঊর্ধ্বে নয়, সেক্ষেত্রে প্রধান বিচারপতির বিরুদ্ধে যেহেতু রাষ্ট্রপতি বলছেন 11টি সুনির্দিষ্ট অভিযোগ, সেটি অন্য বিচারপতিদের জানানোর চেয়ে কি আইনি পদক্ষেপ নেওয়া জরুরি ছিল না?
না, এই তো আইনি প্রক্রিয়াটা কি এখন আমাদের দেশে, কিন্তু আমার যেটা ব্যক্তিগত ধারণা, আমি এখন আমাদের এখানে একটা আমি মনে করি একটা সাংবিধানিক শূন্যতা আছে। ষোড়শ সংশোধনীর পরে 96 অনুচ্ছেদকে অবৈধ ঘোষণা করলো মহামান্য আপিল বিভাগ, এবং ওনারা ওই রায়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পন্থাকে ওনারা পুনর্জীবিত করলেন। এই ব্যাপারে আইনজীবীদের মধ্যে 2টা মত আছে, এবং আমার মত হলো যে সুপ্রিম কোর্টের কাছে যখন আপিলটা শুনানিতে গেল তখন তাদের কাছে একমাত্র বিচার্য বিষয় ছিল ষোড়শ সংশোধনী বৈধ কি অবৈধ, এবং ওনারা যুক্তি দিয়ে ষোড়শ সংশোধনীকে অবৈধ ঘোষণা করলেন। তার সাথে সাথে ওনারা কি করলেন যে আমরা অবলুপ্ত সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সিস্টেমকে পুনর্বহাল করলাম। এই পুনর্বহাল করার এখতিয়ার আপিল বিভাগের নাই, আমাদের সংবিধানে কোনো অনুচ্ছেদে সর্বোচ্চ আদালতকে এমন কোনো ক্ষমতা দেওয়া হয়নি, ফলে এখন একটা সাংবিধানিক শূন্যতা বিরাজ করছে। যেহেতু মাননীয় প্রধান বিচারের বিরুদ্ধে এই অভিযোগগুলি, সেই জন্য মহামান্য রাষ্ট্রপতি অভিভাবক হিসেবে তিনি কিন্তু বিচার বিভাগের অভিভাবক, রাষ্ট্রের অভিভাবক, তাদের নজরে এনেছেন এই জিনিসগুলি, এবং বলছে যে আপনারা এগুলি বিচার বিশ্লেষণ করে কি করবেন। ওনারা রাষ্ট্রপতি ওখান থেকে এসে নিজেরা বসে 5 জনে সুপ্রিম কোর্টে আলাপ আলোচনা করে ওনারা প্রাথমিকভাবে সন্তুষ্ট হওয়ার পর ওনারা প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করেছেন, সেখানে ওনারা বিস্তারিত আলোচনা করেছেন ওনাদের যে বক্তব্য, সেই বক্তব্যে ওনারা কোনো সন্তোষজনক উত্তর পাননি, এবং প্রাইম এফএসি তাদের কাছে এইগুলি একটা ফৌজদারি অপরাধ হিসেবে প্রমাণিত হয়েছে। তাই ওনারা অভিমত দিয়েছেন যে আমরা এই অবস্থায় এটা সুরাহ না হওয়া পর্যন্ত প্রধান বিচারপতির সাথে আমরা বসব।
জি, আমরা একটু যেতে চাই অ্যাডভোকেট দিলরুবা শারমিন আপনার কাছে। আমরা জানতে চাইছিলাম যে আসলে প্রধান বিচারপতি সুস্থ কিনা, তার ক্যান্সার হয়েছে, এই বিষয়টি এবং রাষ্ট্রপতির পদক্ষেপ বা অন্য পাঁচ বিচারপতির পদক্ষেপ সব মিলিয়ে আপনি কি মনে করেন সব কি যথাযথভাবে গেছেন এবং প্রধান বিচারপতি কি আসলে অসুস্থ?
দেখুন, আমি বারবার মাননীয় প্রধান বিচারপতি শব্দটা উচ্চারণ না করে আমাদের শ্রদ্ধেয় স্যারের কথাই বলি যে কে সিনহা স্যার এত চমৎকার কথা বলেন সব বিষয়ে। তোলার বিরুদ্ধে যখন আমি আমার মাননীয় সাবেক বিচারপতি একমত যে উনি তো সব বিষয়ে কথা বলেন, তাহলে ওনার সুস্থতা বা অসুস্থতা নিয়ে যখন এরকম প্রসঙ্গ উঠল, উনি কেন একটু মানুষকে ক্লিয়ার করলেন না, পরিষ্কার করলেন না কেন? দ্বিতীয়ত হচ্ছে যে উনি নিজেই একবার দরখাস্ত দিচ্ছেন যে আমি অসুস্থ, আবার উনি বলছেন যে আবার এটা নিয়ে পত্রিকা উঠছে যে ওনার স্বাক্ষর না, উনি একবারও এটা বলছেন না যে এটা আমার স্বাক্ষর অথবা স্বাক্ষর না। উনি কিন্তু জনগণকে একটা ধোঁয়াশার মধ্যে রেখে গেলেন। আমি এবং আমি একজন সাধারণ নাগরিক হিসেবে যদি চিন্তা করি, আমি বলবো যে উনি একটা খুব মানে কঠিন পরীক্ষার মধ্যে পুরো দেশ এবং জাতিকে ফেলেও গিয়েছেন। একবার বলছেন আমি অসুস্থ ছুটি চাই, আর একবার বলছেন যে আমি সুস্থ আমি দেশে ফিরবো। আর একটি বিষয় হচ্ছে যে ওনার বিরুদ্ধে এতগুলো অভিযোগ, হ্যাঁ আমরা দেখেছি যে আড়াই কোটি পাঁচ কোটি টাকা লেনদেন চেকের মাধ্যমে এটা সেটা পত্রিকা অনেক কিছু এসেছে। যদি আমাদের বিরুদ্ধে কোনো কিছু আসে একটা সাধারণ নাগরিকের বিরুদ্ধে, আমরা কিন্তু সরাসরি পত্রিকাতে প্রতিবাদ ছাপি, রিজাইনটাতে। কিন্তু উনি ওনার পজিশন থেকে দিলেন না কেন? ওনার কিসের ভয় ছিল? ওনার যদি কোনো ভয়ই থাকতো, রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবক রাষ্ট্রপতি তো ছিলেন, উনি অ্যাটলিস্ট রাষ্ট্রপতির কাছে বলতে পারতেন ওনার ভয়টা যে আমি এই ভয়ে বা এই আতঙ্কে আছি। এটা উনি করলেন না। উনি কিন্তু আসলে মানে পুরো, আমি যেমন একটু আগে ওনার সপক্ষে 11 দফা বিপক্ষে বললাম, একইভাবে আমি বলবো, কারণ আমি আমি দেখবো এটা একদম মানে কি বলে এটাকে নিউট্রাল পয়েন্ট অফ ভিউতে, যেখানে কোনো বায়াসনেস থাকবে না। তো সেক্ষেত্রে ওনার অনেক সুযোগ জনগণকে, দেশকে বা রাষ্ট্রকে পরিষ্কার করে যাওয়ার বিষয়টা উনি জাননি। আরেকটি বিষয় হচ্ছে উনি সর্বশেষ যে ভিডিও ফুটেজ আমরা দেখেছি সেটি হচ্ছে যে উনি ঠিক অস্ট্রেলিয়া যাওয়ার মুহূর্তে সাংবাদিকদের উদ্দেশ্যে একটা টাইপকৃত চিঠি দিয়েছেন, নিজে হাতেই দিয়েছেন। তো ওনার পজিশন থেকে আদৌ এটা করা উচিত হয়েছে কিনা এটাও কিন্তু ভাবার বিষয়। একতরফা কাউকে দিলেই চলে না, কারণ পলিটিশিয়ানরা পলিটিক্স করবে সেটা একটা জিনিস, সেটা সম্পূর্ণ ভিন্ন জিনিস, সেটাকে আমাদের ভাবতে হবে যে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে। কিন্তু রাষ্ট্রের একটি অঙ্গের প্রধান হিসাবে তার যে দায়িত্ব কর্তব্যগুলো ছিল সেটা তিনি যথাযথভাবে পালন করে যাননি, এবং উনি যে চ্যালেঞ্জগুলো আমাদেরকে দিয়ে গেলেন সেটি আমি বলবো যে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে যেই থাকুক ক্ষমতায়, আমি বলবো না যে ক্ষমতায় যে কে আছে তাকে বা কে আসবে তাকে, পুরো দেশ এবং জাতিকে অনেক বেশি ভোগ করাতে হবে, বিশেষ করে বিচার বিভাগকে অনেক বেশি।
জি, আমাদের সঙ্গে অনেক শ্রোতা রয়েছেন যারা আসলে প্রশ্ন বা মন্তব্য করতে চান। আমরা একজন শ্রোতার প্রশ্ন নিয়ে আবার আপনাদের কাছে ফিরছি। শ্রোতা, আপনার কাছে অনুরোধ, আপনি আপনার পরিচয় দিয়ে যদি প্রশ্ন বা অথবা মন্তব্য করুন।
কামাল হোসেন, ইন্ডিপেন্ডেন্ট রেজোলিউশনার্স ক্লাব, মধুখালী, ফরিদপুর।
জি,
আমার প্রশ্ন হচ্ছে প্রধান বিচারপতি বিদেশ যাওয়ার সাথে সাথেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হয়েছেন, উনি শীর্ষ পদে একটা রদ বদল ঘটিয়েছেন, এটা কতটা আইনসম্মত হয়েছে?
জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা উত্তর জানার চেষ্টা করছি। সাবেক বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম, ভারপ্রাপ্ত বিচারপতি প্রধান বিচারপতি কি রদ বদল করতে পারেন?
এই ব্যাপারে প্রশ্নকর্তা এবং শ্রোতাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা অনুগ্রহ করে দয়া করে আমাদের সংবিধানের 97 অনুচ্ছেদটা পড়বেন। সেটা পড়লে আপনি বুঝতে পারবেন যখন প্রধান বিচারপতি যে কোনো কারণে তার দায়িত্ব পালনে অপারগ হন, তখন 97 অনুচ্ছেদের অধীনে মহামান্য রাষ্ট্রপতি আপিল বিভাগের কর্মে প্রবীণতম বিচারপতিকে অস্থায়ী প্রধান বিচারপতির দায়িত্ব দেন, এবং তিনি যখন অস্থায়ী বিচারপতির দায়িত্ব নেন তখন তিনি বিচার বিভাগের সর্বময় বিচারিক এবং প্রশাসনিক সর্বময় ক্ষমতার অধিকারী হন। এই প্রশাসনিক ক্ষমতা, বিচারিক ক্ষমতা এবং বিচার বিভাগের সাথে যা যা করণীয় প্রধান বিচারপতিরা করতে পারেন, ঠিক একই ক্ষমতা তার আছে। এবং তিনি যে রাজবদলগুলি করেছেন সেইটা 49 অনুচ্ছেদে তাকে সেই ক্ষমতা দেওয়া আছে। তিনি সংবিধানের বহির্ভূত বা তার এক্তিয়ার বহির্ভূত কোনো কাজ করেননি।
ভারপ্রাপ্ত এবং দায়িত্বপ্রাপ্ত দুটো কিন্তু একটু হলেও আমাদের যিনি বর্তমানে দায়িত্বপ্রাপ্ত
প্রধান বিচারপতি
উনি কিন্তু দায়িত্বপ্রাপ্ত। ভারপ্রাপ্ত কিন্তু ইন অ্যাবসেন্স একটু সবাই বোঝে আর কি বিষয়টা। তো দায়িত্বপ্রাপ্ত অবস্থায় প্রধান বিচারপতি পদে যা যা করণীয় সংবিধানে যা বলা আছে আসলে তিনি পারেন, এটি গেল একটি কথা। আরেকটি কথা হচ্ছে যে উনি কিন্তু ভারপ্রাপ্ত না, উনি দায়িত্বপ্রাপ্ত, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সুতরাং উনি অ্যাজ পার কনস্টিটিউশন হি ক্যান ডু এনিথিং অ্যাজ পার দ্য ইনস্ট্রাকশন অফ দা ফ্রম দা অনারেবল রাষ্ট্রপতি প্রেসিডেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ দা কনস্টিটিউশন। সুতরাং এখানে আসলে এস কে সিনহা স্যার যেটা যাবার আগে চিঠিতে লিখে
গিয়েছেন,
হ্যাঁ সেটা আসলে ঠিক ওনার উচিত হয়নি। ওনার আসলে সম্ভবত ওনার পদমর্যাদায় থেকে এই কথাটা লিখে আমাদেরকে সাধারণ জনগণকে আর কি, কারণ সাধারণ জনগণ কিন্তু সবাই সব সংবিধান সবসময় পড়ে না, হ্যাঁ, এবং এমনকি সব আইনজীবীও পড়েন না সবসময়। সুতরাং এইভাবে বিভ্রান্ত করা আসলে উচিত হয়নি। সংবিধানে পরিষ্কার তার যেটা আনুষ্ঠানিক যেটা বলেছেন সেটাই দায়িত্বপ্রাপ্ত, এবং দায়িত্বপ্রাপ্ত হিসেবে অ্যাজ পার কনস্টিটিউশন আমাদের বর্তমান যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন তিনি করতে পারেন, তার সে দায়িত্ব আছে।
জি, আমরা আরো দুটি
ব্যাপারে আমি এইভাবে খালি একটু বিভ্রান্তি দূর করতে চাই।
জি,
আমাদের সংবাদ মাধ্যমে বলে ভারপ্রাপ্ত, আবার আমাদের আমার লার্নার ফ্যান বললেন দায়িত্বপ্রাপ্ত। আমরা যখন সংবিধানের কোন অনুচ্ছেদ নিয়ে কথা বলি তাহলে সংবিধানের ভাষায় বলা উচিত। আপনার 49 অনুচ্ছেদে বাংলায় বলা আছে অস্থায়ী প্রধান বিচারপতি, আর ইংলিশ ভার্সনেরও টেম্পোরারি চিফ জাস্টিস অফ বাংলাদেশ। সুতরাং আজকে আমরা বিচারপতি মোহাম্মদ ওহাব মিয়াকে আমাকে সংবিধানের ভাষায় বলতে হবে তিনি অস্থায়ী প্রধান বিচারপতি বাংলাদেশের।
আমরা আমরা আরো দুটো বিষয় একটু পরিষ্কার হতে চাই। কেউ কেউ অভিযোগ তুলছেন এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলো থেকেও এই অভিযোগ উঠেছে যে রাষ্ট্রপতি যদি প্রধান বিচারপতির বিরুদ্ধে এত অভিযোগ পেয়েই থাকেন তাহলে তিনি সংবিধানের 96 অনুচ্ছেদ প্রয়োগ করলেন না কেন? সাবেক বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম, আপনি কি মনে করেন প্রধান বিচারপতির বিরুদ্ধে কি রাষ্ট্রপতি
এইখানেই আইনজীবীরা একটা বিভ্রান্তি সৃষ্টি করছে বা রাজনৈতিক দল একটা বিভ্রান্তি সৃষ্টি করছেন? আমি কিন্তু ইতিমধ্যে বলেছি যে এই ব্যাপারে আমাদের একটা সাংবিধানিক শূন্যতা, কারণ 16 সংশোধনের পরে 96 অনুচ্ছেদ যে পূর্বের যে মূল 96 অনুচ্ছেদ ছিল সেটাকে আপিল বিভাগ অবৈধ ঘোষণা করলেন, এবং ওই রায় ওনারা আবার পরবর্তীতে বললেন যে আমরা অবলুপ্ত সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পন্থাকে পুনরুজ্জীবিত করলাম। আমি ইতিমধ্যেই বলেছি যে শেষোক্ত যে কথাটি ওনারা বলছেন এটা এক্তিয়ার বহির্ভূত। সংবিধান সুপ্রিম কোর্টের আপিল বিভাগকে এমন কোন ক্ষমতা দেয় নাই যে একটা অবলুপ্ত পন্থাকে পুনরুজ্জীবিত করার, ফলে এখন কিন্তু অরিজিনাল 96 নাই, এবং ওনারা যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পন্থা পুনর্জীবিত করলেন তারও কিন্তু সাংবিধানিক কোনো বৈধতা নাই। সুতরাং ওই স্বাভাবিক অবস্থায় মাননীয় প্রধান বিচারপতির বিরুদ্ধে যদি একটা অসদাচরণের অভিযোগ আসত সেটাকে যেভাবে মোকাবেলা করা যেত সেই সাংবিধানিক পন্থা কিন্তু এখন নেই। সেই জন্যই মহামান্য রাষ্ট্রপতি একটা এই মাননীয় বিচারপতি দেখে এই ঘটনার অবহিত করেছে যে এখন এই ব্যাপারে কি করা যায় আপনারা সিদ্ধান্ত নেন।
সেক্ষেত্রে আরেকটি বিষয় তো চলেই আসে যে আইনমন্ত্রী বিদেশ সফর যাওয়ার পূর্বে বলেছেন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এবং এক সাংবাদিকের প্রশ্নের জবাবে যে তিনি বলেছেন তদন্ত হবে এবং তদন্তে যদি প্রধান বিচারপতি দোষী সাব্যস্ত হন সেই সময়ের বিষয়টি হচ্ছে অন্যরকম যে তিনি সাজা পাবেন কিনা বা ওইটি একটা আইনি প্রক্রিয়া। কিন্তু আইনমন্ত্রী বলেছেন যে এই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রধান বিচারপতি দেশে ফিরে এলেও দায়িত্ব পালন করতে পারছেন না, এরকম একটি বিষয় এসেছে। আপনারা দুজন কি মনে করেন? অ্যাডভোকেট দিলরুব হাসান,
আসলে নিজে ওই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যেটা সাবেক যোগে বলছিলেন তো ওটা একটা বিষয়টা ষোড়শ সংশোধনীতে এনে অবস্থাটা এমন হয়েছে যে আসলে বিচারপতিদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে তো সেই অভিযোগটা বিচার করার জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন বা পুনরুজ্জীবিত না হওয়া অব্দি আসলে কিছু করা যাচ্ছে না। এদিকে মাননীয় আইন মন্ত্রী মহোদয় উনি নিজেও আইনজীবী, তো উনি নিজেও আমি দেখছি আমি ওনার স্টেটমেন্ট গুলো দেখছি যে উনি নিজে আসলে দ্বিধাদ্বন্দ্বে আছেন, সেজন্য উনি নানান সময় নানান কথা বলছেন বা বলতে বাধ্য হচ্ছেন। কারণ কোন একটা স্টেপ নিতে গেলে সেভাবেই প্রসিজিওর মেনটেন করে এগোতে হবে। তবে আমার কেন যদি মনে হচ্ছে যে 31 জানুয়ারি অব্দি মাননীয় প্রধান বিচারপতি এস কে সিনহা স্যারের মেয়াদকাল ওই অবধি সম্ভবত কিছু হবে তবে না আর কি, হ্যাঁ ওই অবধি এই তদন্ত চলছে চলবে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন হচ্ছে হবে, এরকম অবস্থা একটা থাকবে আর কি। এবং তারপর ওনার মেয়াদ শেষ হলে সম্ভবত প্রচলিত আইনের যদি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন না হয় সেক্ষেত্রে অন্যান্য সেক্টর গুলা ওই প্রোঅ্যাক্টিভ রোল প্লে করবে অন্যান্য মানে প্রচলিত আইনেই আইনের আওতায় আনার জন্য। কিন্তু যদি এস কে সিনহা স্যার দেশের বাইরে গিয়ে আবার নতুন কিছু কথাবার্তা না বলেন বা যদি নতুন কিছু ঘটনা না ঘটান আমার মনে হয় না যে এটা নিয়ে বর্তমানে এই মুহূর্তে আর বর্তমান সরকার বা তার মন্ত্রীরা খুব বেশি কথাবার্তা বা ই করবে, কারণ তারা নিজেরাও জানেন যে বিষয়গুলো আসলে একটু কিছুটা পলিসি পায়। আমি তাদের সাথে একটু যোগ করতে চাই যে সুপ্রিম কোর্ট প্রেমিসের ষোড়শ সংশোধনী চলা কালীন অবস্থায় প্রায় প্রতিদিনই আমি অ্যাপিল ডিভিশনে যেতাম, তো আমি দেখেছি যে দুটি পক্ষ হয়ে গিয়েছে এবং মানে সুপ্রিম কোর্টের অ্যাপিল ডিভিশনের বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর বেঞ্চ এই ধরনের অবস্থা হতে পারে এটা আমার জন্য খুব মানে মর্ম পীড়াদায়ক কষ্টদায়ক ছিল এবং আমি কয়েকবার লিখেছি বলেছি বিভিন্ন জায়গায় যে কষ্ট হচ্ছে আদালতের এরকম একটা চেহারা দেখতে। তারপর যখন রায়টা হয়েই গেল যদিও রায় আমি পড়েছি বহুবার এখনো পড়ছি এবং অসাধারণ একটি রায় এটাতে কোনো সন্দেহ নাই, দু একটি জায়গায় বিএনপি উল্লসিত হচ্ছে খুব যে তারা মনে করছে যে তাদের বিজয় হয়েছে মোটেই তা না এবং আওয়ামী লীগ ভুল বুঝছে যাদের হার হয়েছে মোটেও তা না এবং দু একটি জায়গায় একটু বোঝাবুঝির অনভিজ্ঞতার কারণে হয়তো ই হতে পারে সেটা ঠিক হয়ে যাবে অসুবিধা হবে না। কিন্তু আমি যেটা অনুভব করেছি সেটা হচ্ছে এই যে এই যে সুপ্রিম কোর্ট প্রেমিসেসকে আমরা বিভিন্ন রাজনীতি আইনজীবীরা বিভিন্ন দলে বিভক্ত রাজনীতি করে রাজনীতি আমরা করি, যেমন আমি আওয়ামী লীগের সাথে জড়িত আর একজন আছে বিএনপির সাথে জড়িত আর একজন আছে জাতীয় পরিষদ যে যেটাই করুক সেটা কোনো সমস্যা নাই, কিন্তু সুপ্রিম কোর্ট বার সবার জন্য উন্মুক্ত কিন্তু বিএনপি পন্থী আইনজীবীরা যেহেতু প্রেসিডেন্ট এবং সেক্রেটারি তারা যেভাবে ব্যবহার করছে আমাদের কার্যালয় সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টের কার্যালয় বা সেক্রেটারি কার্যালয় এটা অত্যন্ত দৃষ্টিকটু এবং অত্যন্ত নিন্দনীয়। আবার একইভাবে আমাদের যে আইনজীবীদের যাতায়াতের পথটা সেই পথটা রোধ করে আওয়ামী পক্ষের আইনজীবীরা যেসব মানববন্ধন এবং স্লোগান দিয়েছে এবং দিচ্ছে এখন না এখন চলছে না এখন থার্ড পার্টি চলছে কিন্তু দিয়েছে সেটিও গ্রহণীয় না নিন্দনীয়। কারণ আমাদের আইনজীবীদের কি জানেন ওয়ার্ল্ডে একটিমাত্র পেশা যে পেশাকে বলা হয় লার্নেড অ্যাডভোকেট, বিজ্ঞ আইনজীবী। তো বিজ্ঞ আইনজীবী যদি হয়ে থাকি আমাদের আচার আচরণ চাল চলন কথাবার্তা সবকিছু আমাদের প্রেমিসেসের মধ্যে ভিন্ন হতেই হবে। ইভেন আপনি জানেন যে একটিমাত্র পেশায় একদম স্ট্রিক্টলি পোশাক মেনটেন করা হয় সাদা বা কালো। সেক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে বিএনপি বলুন বা আওয়ামী লীগ বলুন দুটি দলই সুপ্রিম কোর্টকে একদম প্যাটার্নাল প্রপার্টি মনে করে অত্যন্ত কলুষিত করে ফেলছে।
জি, আমরা আমরা আবার ফিরবো আপনাদের দুজনের কাছে, তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আবার আপনাদের কাছে ফিরছি।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
শ্রোতা, আপনারা এরই মধ্যে জানেন আজকে আমরা আলোচনা করছি প্রধান বিচারপতিকে ঘিরে চলমান আলোচনা সমালোচনা। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন, একজন আইনজীবী ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট দিলরুবা শারমিন, আরেকজন হচ্ছেন বাংলাদেশ হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি সৈয়দ আমরুল ইসলাম। আপনাদের দুজনের কাছে যাব, তার আগে একজন শ্রোতা অনেকক্ষণ ধরে টেলিফোন লাইনে অপেক্ষা করছেন, তার মন্তব্য বা প্রশ্নটা নিয়ে আবার আপনাদের কাছে আসছি। এবং শ্রোতা, আপনার কাছে অনুরোধ, আপনি আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন।
আমি আনামুল হক বলছিলাম চট্টগ্রাম থেকে।
জি,
আমি জানতে চাচ্ছিলাম যে প্রধান যখন অপসারণ হলো উনাকে ছুটি দিয়ে চলে যাচ্ছিল, হ্যাঁ
জি,
ঠিক ওই মুহূর্তে যখন উনি বিমানে উঠতেছিলেন তখন আপনার হাইকোর্ট থেকে কিছু বিচারপতি আপনার উনার একটা বেঞ্চ তৈরি করে বলল যে উনার সাথে উনার অভিযোগ উপস্থাপন করা হলো। হ্যাঁ, কিন্তু আমার কাছে কেন জানি সন্দেহ হচ্ছে যে যে অভিযোগ গুলা উনাকে অভিযুক্ত করা হয়েছে সেই অভিযোগের সাথে কি আসলে কি তিনি আদৌ কি জড়িত, নাকি উনারা অপকর্ম গুলা ঢাকার জন্য প্রধান বিচারপতির উপর সবকিছু দায়ভার দিতে চাচ্ছেন?
জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গেই থাকুন, নিশ্চয়ই আমরা জানার চেষ্টা করব। যদিও এরই মধ্যে আমাদের দুজন অতিথি এ বিষয়ে আলোচনা করেছেন, সাবেক বিচারপতি সৈয়দ আমরুল ইসলাম, আপনি আমাদের শ্রোতার মন্তব্য শুনলেন এবং আমরা যে বিষয়টাতে ছিলাম, প্রধান বিচারপতি যদি ধরেই নিই আমরা যে তার ছুটি শেষ হলে তিনি ফিরে আসছেন এবং তার দায়িত্ব শেষ হওয়ার আগে অর্থাৎ 31 জানুয়ারির আগে তিনি তার দায়িত্ব নিতে চান, সেটি কি তিনি নিতে পারবেন?
আমি এই ব্যাপারে যেটা বলতে চাচ্ছি যে আইনমন্ত্রী যে কথাটা বললেন যে উনি ফিরে আসলেও বসতে পারবেন না, আমি মনে করি এই পর্যায়ে ওনার এই কথাটা বলা উচিত হয়নি। তবে বাস্তব অবস্থা হলো আপনারা জানেন যে আমাদের যে সংবিধানের যে বিধান এবং সুপ্রিম কোর্ট কর্তৃক প্রণীত যে বিধান রুলস অফ সুপ্রিম কোর্ট, সেখানে একটি বেঞ্চে ন্যূনতম পক্ষে 2 জন বিচারপতিকে বিচার কার্যে বসতে হয় এবং এখন যে বাস্তব অবস্থাটা আমরা দেখছি তাতে আমাদের মোট বিচারক সংখ্যা হলো 6 জন, তার মধ্যে তো প্রধান বিচারপতি এখন দেশের বাইরে, আর 5 জন যারা আছেন তারা এক বাক্যে একটা অভিমত দিয়েছেন যে মাননীয় প্রধান বিচারপতির বিরুদ্ধে যে সমস্ত গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে তার সুষ্ঠ সুরাহা না হওয়া পর্যন্ত আমরা বিচারিক কাজে তার সাথে বসবো না। সুতরাং তিনি দেশে ফিরে আসলেও যেহেতু এককভাবে কোনো বেঞ্চে গঠন করা যায় না বসা যায় না তার পক্ষে, আর বিচার কক্ষে বসে বিচার কার্য পরিচালনা করার বাস্তবসম্মত কোনো সম্ভাবনা নাই, সম্ভবত ওই দৃষ্টি থেকে উনি এই কথাটা বলছেন। কিন্তু রুড় বাস্তবতা হলো যতক্ষণ না এই 5 জন আপিল বিভাগের 5 জন বিচারপতি যদি না তাদের অভিমত পরিবর্তন না করেন, যতক্ষণ না তারা বলবেন যে হ্যাঁ আমরা ওনার সাথে বসবো, ততক্ষণ পর্যন্ত মাননীয় প্রধান বিচারপতি দেশে ফিরলেও বিচারিক কাজে উনি বসতে পারবেন না।
জি, আর একটা বিষয়, অ্যাডভোকেট দিলরুবা শামীম বলছিলেন, তিনি তার অভিমত দিচ্ছিলেন যে হয়তো 31 জানুয়ারি যেহেতু তার মেয়াদ শেষ হবেন প্রধান বিচারপতি এস কে সিনহার মেয়াদ শেষ হবে, সেই পর্যন্ত বোধ হয় তেমন কিছু হবে না। আপনি কি মনে করেন, একজন অভিজ্ঞতার দৃষ্টিতে কি মনে হয়, আসলে কিছু হবে?
আপনার সাংবাদিক, এইগুলি হলো অল স্পেকুলেটিভ কোশ্চেন, কিছু হবে কি হবে না এটা আমি বলতে পারি না, আপনি বলতে পারেন। আপনারা সাংবাদিকরা অনেক স্পেকুলেটিভ প্রশ্ন করেন। এখন আমি, আমার সুস্পষ্ট অভিমত হলো তার বিরুদ্ধে কতগুলি গুরুতর ফৌজদারি অপরাধ উত্থাপিত হয়েছে এবং আইনমন্ত্রী গতকালকে সংবাদ সম্মেলনে বলেছেন যে দুদক এই ব্যাপারে তদন্ত করতে পারে। আমি দৈনিক জনগণ প্রথম আলো তদন্ত করতে পারে, আমি আজকেই আরেকটা ইন্টারভিউতে বলছি যে তদন্ত করতে পারে না, যেহেতু এই অভিযোগগুলি অত্যন্ত গুরুতর অভিযোগ এবং একটা রাষ্ট্রের অন্যতম অঙ্গ বিচার বিভাগের প্রধানের বিরুদ্ধে অভিযোগ। সরকারকে এখন অনতি বিলম্বে আইনকে তার নিজস্ব গতিতে চলতে দিতে হবে, তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলি অবিলম্বে তদন্তের ব্যবস্থা করতে হবে এবং স্বাভাবিক প্রক্রিয়া
অভিযোগগুলো তদন্ত কে করবে, দুদক করবে নাকি সুপ্রিম কোর্টের জুডিশিয়াল বিভাগ?
তাহলে জনমনে যে বিভ্রান্তি আছে এবং অনেকে যেটা বলছেন যে মাননীয় প্রধান বিচারপতিকে হেনস্থা করার জন্য বা তাকে অবদস্থ করার জন্য এই মিথ্যা অভিযোগ উত্থাপিত হয়েছে, এইটা কিন্তু একটা
প্রধানমন্ত্রী
ফৌজদারি অপরাধ করেন
জি,
সেই ক্ষেত্রে আইন ওই তদন্তকারী সংস্থা, এই ক্ষেত্রে ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলি এইগুলি দুদকের আওতায় পড়ে, সুতরাং দুদক এইগুলি তদন্ত করবে।
জি, আমরা একদম আলোচনার শেষ পর্যায়ে আপনাদের দুজনের কাছ থেকে খুব সংক্ষেপে একটু জানতে চাই, সেটি হচ্ছে এই সমস্ত আলোচনা সমালোচনা শুরুটা বোধ হয় ষোড়শ সংশোধনীর সম্পর্কে প্রধান বিচারপতি রায়ের পর থেকে আমরা লক্ষ্য করেছি, হয়তোবা তার আগেও থাকতে পারে। এখন সেই আইনি বিষয়টি কি হবে, যেহেতু প্রধান বিচারপতি এখন ছুটিতে রয়েছেন এবং একজন আপনার মন্তব্য অনুসারে অস্থায়ী প্রধান বিচারপতি রয়েছেন, ষোড়শ সংশোধনীর রায় নিয়ে সরকার আপিল করেছে, সব মিলিয়ে আসলে এই বিষয়টি কি হবে, খুব সংক্ষেপে যদি আমাদের একটু বলেন, আমরা একদম শেষ পর্যায়ে।
আপিল করেনি, এখন হলো আইনের বিধান
জি, সংসদে সংসদে সিদ্ধান্ত হয়েছে তারা করবে। জি,
সরকার চিন্তা ভাবনা করছে এবং রায়টা রিভিউ, যেহেতু অস্থায়ী প্রধান বিচারপতি আছেন, রায়টা রিভিউ সরকার চাইতেই পারে এবং যদি অস্থায়ী বিচারপতি মনে করেন রায় রিভিউ সুবিধা করতেই পারে এবং সবই হবে আইনি প্রক্রিয়ায়। এবং তাছাড়া এর বাইরে হচ্ছে, আমি আবারও একটু ওইটাই বলতে চাই যে যেহেতু এস কে সিনহা স্যার উনি নিজেই একটা পরিবেশ সৃষ্টি করে দিয়ে গিয়েছেন যে ওনার বা ওনাদের আমলি সংস্থা যেটা বলছিলেন যে একমাত্র রাষ্ট্রপতি ছাড়া সবারই বিচার তদন্ত সংস্থাই করবে, সংশ্লিষ্ট অন্তরের সংস্থা, তো ওনারটাও সেভাবে চলবে বা চালা উচিত এরকমই। এর আগে আমাদের প্রধান বিচারপতি না, কিন্তু এর আগেও আমাদের দুইজন বিচারপতির অভিজ্ঞতা আছে, ফয়েজি এবং শহীদুল ইসলাম, দুজন বিচারপতির অভিজ্ঞতা আছে, তাদের তো তদন্ত হয়েছে এবং তাদের তাও সেভাবে গিয়েছে। এখন যেটা হচ্ছে আর কি, সংক্ষেপে বলতে চাই যে এস কে সিনহা স্যার যেভাবে ক্ষেত্র তৈরি করে দিয়ে গিয়েছেন
বর্তমানে যে 5 জন বিচারপতি আছেন আওয়ামী লীগ বিভাগে, তারা এইটা একটা শুনানির দিন ধার্য করবেন, তখন সরকার পক্ষে এবং যারা বাদী পক্ষ মূল মামলায় তাদের দুই পক্ষ থেকে যুক্তিতর্ক শোনার পর আপিল বিভাগ এই ব্যাপারে তাদের সিদ্ধান্ত জানাবেন, আইনগত বা সাংবিধানিক কোনো প্রতিবন্ধকতা নেই।
জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠান শেষ করব। শেষ করার পূর্বে শ্রোতা, যাদের প্রশ্ন আমরা নিতে পারিনি, আমরা আন্তরিকভাবে দুঃখিত। আশা করছি নিশ্চয়ই আগামী কোনো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে কথা হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত। ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।